উনিশ শতকের মাঝামাঝি সময়ে চার্লস ডারউইন তাঁর বিবর্তন মতবাদ প্রচার করেন। সে সময় বিজ্ঞান ও প্রযুক্তির মান ছিল বর্তমান যুগের তুলনায় অনেকটা পুরনো। উনিশ শতকের বিজ্ঞানীদের কাজ করতে হতো সাধারণ গবেষণাগারে, যন্ত্রপাতি ছিল একেবারে সেকেলে। সে সময় যেসব যন্ত্রপাতি ছিল তা দিয়ে তাদের পক্ষে ব্যাকটেরিয়া বা রোগ জীবাণু অবলোকন করাও ছিল অসম্ভব। তদুপরি মধ্যযুগ থেকে প্রচলিত অনেক কুসংস্কারপূর্ণ বিশ্বাস বিজ্ঞানীদেরও প্রভাবিত করে। একটা কুসংস্কারপূর্ণ বিশ্বাস ছিল এই যে জীবনচক্র একটা সাধারণ বিষয়। অ্যারিস্টটলের সময় থেকে বিশ্বাস করা হয় জীবনের উৎপত্তি হয় আপনা থেকেই, স্যাঁতসেঁতে কোমল মাটিতে জড়বস্তুর সমাপতনিক সম্মিলনের ফলে। ডারউইন তাঁর মতবাদ প্রতিষ্ঠিত করার সময় এ বিশ্বাসকে ভিত্তি হিসেবে গ্রহণ করেন যে জীবনের গঠন মূলত একটা সাধারণ বিষয়। অন্য জীববিজ্ঞানীরাও একইভাবে ডারউইনের মতবাদকে সমর্থন করেন ও তা গ্রহণ করেন। ডারউইন মতবাদের দৃঢ় সমর্থক জার্মানের হাইকেলের কথা উল্লেখ করা যায়। মাইক্রোস্কোপ দিয়ে জীবনের কোষকে দেখা যায় শুধু কালো দাগের মতো এবং তার গঠন অতি সাধারণ। একটা নিবন্ধে তিনি এই জীবকোষকে গণ্য করেন প্রাণীদেহের গঠন রসের ক্ষুদ্র পিণ্ডের মতোই সাধারণ বলে। প্রাণীদেহের ওই গঠন রস হল অঙ্গারের সম্মিলন। এই ধরনের চিন্তা চেতনাই হল বিবর্তন মতবাদের ভিত্তি। বিবর্তন মতবাদের পুরোধা হাইকেল, ডারউইন ও হাক্সলি মনে করেন জীবনের উৎপত্তি হল একটা সাধারণ বিষয়, দৈবক্রমে তার উৎপত্তি হয় আপনা আপনি। কিন্তু তারা ভুল করেছিলেন। ডারউইনের মৃত্যুর দেড় শতাব্দী পর এখন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। বিজ্ঞানীরা এখন জীবকোষের গঠন আবিষ্কার করেছেন। ওই জীবকোষকে হাইকেল গণ্য করেন প্রাণীদেহের গঠন রসের ক্ষুদ্র পিণ্ডের অঙ্গারের সম্মিলন বলে। তারা অবাক বিস্ময়ে লক্ষ্য করেন, প্রথমে যেভাবে ধারণা করা হয়েছিল জীবকোষের গঠন আদৌ সাধারণ বিষয় নয়। তারা দেখতে পান জীবকোষের প্রক্রিয়া অত্যন্ত জটিল। ডারউইনের সময় তা কল্পনা করাও অসম্ভব ছিল। আসল কথা হল প্রকৃতির মধ্যে এমন ব্যাপক সংখ্যক ও গভীর জটিল পদ্ধতি আছে যা আপাত দৃষ্টিতে গণনা করা যায় না। প্রসিদ্ধ আণবিক জীববিজ্ঞানী মাইকেল ডেন্টিন জীবকোষের গঠন প্রক্রিয়া সম্পর্কে সাদৃশ্যমূলক বর্ণনা দেন এভাবে, আণবিক জীববিজ্ঞান জীবনের বাস্তবতা সম্পর্কে যে ধারণা দিয়েছে তা অনুধাবনের জন্য জীবকোষের আকার 1000 মিলিয়ন গুণ বড় করতে হবে, যেন তা লন্ডন বা নিউ ইয়র্ক শহরের মতো শহরকে আচ্ছাদিত করতে পারে এমন প্রকাণ্ড মহাকাশ যানের আকার ধারণ করে। এই সময় আমরা দেখতে পাব জটিল ও অতুলনীয় একটা বস্তু দেখতে পাব জীবকোষের উপরিভাগে লক্ষ লক্ষ খোলা মুখের আকৃতি, প্রকাণ্ড মহাকাশযানের উপরিভাগের গভীর গর্তের মতো। ওই মুখ বন্ধ হচ্ছে, আবার খুলছে, ওই খোলা মুখ দিয়ে অব্যাহতভাবে বিভিন্ন বস্তু প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। যে কোনো একটা খোলা মুখের মধ্যে আমরা যদি প্রবেশ করি, তাহলে দেখতে পাব বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি আর বিস্ময়কর যৌগিক বস্তু। ওই দৃশ্যটা এখন দিব্য দৃষ্টি দিয়ে দেখা যাক, দেখা যাক প্রফেসর ডেন্টিনের মহাকাশগামী যানের বর্ণিত বিষয়, দেখা যাক জীবকোষের যৌগিক প্রক্রিয়া, আরো কাছ থেকে দেখা যাক ওই কাজের প্রক্রিয়া। যাত্রা শুরু হল প্রাণী দেহজ রসের সাথে এবং নিজেদের জন্য যথার্থ জীবকোষের জন্য কাজ শুরু হল। জীবকোষের কাছাকাছি আসার পর প্রাণীদেহজ রস প্রথমে খোলা প্রবেশ পথ খুঁজতে থাকে, যেন ভিতরে ঢুকতে পারে। জীবকোষের বিভিন্ন প্রবেশ পথ নির্ধারিত আছে, প্রতিটি অণুকে প্রবেশের পথে বাধা দেওয়ার জন্য আবার কপাট আছে। জীবকোষের জন্য কোন অণু উপকারী আর কোনটা অনুপকারী তা ওই কপাট নির্ধারণ করে। কপাট উন্মুক্ত হয় শুধুমাত্র উপকারী অণুর জন্য। কোন ক্ষতিকর বস্তু যেমন ক্ষতিকর ভাইরাস যদি জীবকোষের উন্মুক্ত পথ দিয়ে প্রবেশের চেষ্টা করে, তাহলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। জীবকোষের কপাট বিশ্লেষণ করে কোন বস্তুকে ক্ষতিকর মনে করলে তা প্রত্যাখ্যান করে। জীবকোষে কিছু প্রবেশ করলে আমরা দেখতে পাই হতবুদ্ধিকর যৌগিক প্রযুক্তি। প্রফেসর ডেন্টিনো এই ধরনের বর্ণনা দিয়েছেন। প্রাণীদেহজ রস খোলা পথ দিয়ে এগিয়ে যাওয়ার সাথে সাথেই বিশেষ প্রোটিন তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। ওই বিশেষ প্রোটিন জীবকোষের কাজ পরিচালনা করে। প্রোটিনকে বলা হয় উৎসেচক বা এনজাইম, অর্থাৎ জীবন্ত প্রাণীর দেহকোষে উৎপন্ন জৈব রাসায়নিক পদার্থ। নতুন আসা প্রাণীদেহজ রসকে বা হরমোন নিয়ে দ্রুত কাজ করে এনজাইম। সেই মুহূর্তে হরমোনের যদি কোনো কাজ না থাকে, তাহলে তা একটা অংশে রেখে দেওয়া হয়। ওই অংশকে বলা হয় গোলজি অ্যাপারেটাস। অনেক মলিকিউল বা অণু যেমন ইনসুলিন বহন করে সুগার মলিকিউল, এই সুগার মলিকিউলের আকার এমন বড় যে তা জীবকোষের পথ দিয়ে যেতে পারে না। জীবকোষের একটা বিশেষ কৌশল পদ্ধতি আছে, যেমন বড় ও উপকারী মলিকিউল কৌশল পদ্ধতি। জীবকোষ তার নিজস্ব কোষের বাইরে বিশেষ আনুষঙ্গিক বস্তু প্রসারিত করে দেয় ইনসুলিনকে গ্রহণ করার জন্য। ওই আনুষঙ্গিক বস্তু বাইরে আসা ইনসুলিনকে ভিতরে টেনে আনে। অবশ্য এ কথা বলার প্রয়োজন নেই যে কড়া নিরাপত্তামূলক পরীক্ষার কথা ভুলে যাওয়া হয়েছে। ভিতরে নিয়ে যাওয়ার পর বিশেষ পরিবহনকারী এনজাইম বিশেষ সতর্কতার সাথে ইনসুলিন থেকে সুগার মলিকিউল সংগ্রহ করে নেয়। এনজাইম বাহিত সুগার মলিকিউল ইনসুলিন গ্রহণ করে মাইটোকন্ড্রিয়াতে নিয়ে যায়। মাইটোকন্ড্রিয়া জীবকোষকে তৈরি করে পাওয়ার জেনারেটিং প্ল্যান্ট হিসেবে। Thank you. মাইটোকন্ড্রিয়ার কাজ হল মলিকিউল যে শক্তি গ্রহণ করে তা বিচূর্ণ করে প্রবাহিত করা, যেন ওই শক্তি জীবকোষ ব্যবহার করতে পারে। মাইটোকন্ড্রিয়ায় জটিল প্রতিক্রিয়ার ফলে সৃষ্টি হয় এটিপি শক্তি এবং তা জীবকোষের নির্দিষ্ট স্থানে স্থানান্তরিত হয় একটা সুষ্ঠু পদ্ধতির মাধ্যমে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলেন্ট হিসেবে কথিত বিশেষ চ্যানেলগুলো সবকিছুকে জীবকোষের কাছে হস্তান্তর করে। জীবকোষের মূল কেন্দ্র হল প্রকাণ্ড তথ্য প্রক্রিয়ার কেন্দ্র। এটা হল জীবকোষের জটিল পদ্ধতির ধীশক্তির আধার। জীবকোষের অভ্যন্তরের প্রতিটি ক্রোমোজোম হল বড় ধরনের তথ্য ব্যাংক। ক্রোমোজোম হল দুটো ডিএনএর সমষ্টি। জীবকোষের সব পদ্ধতির বিস্তারিত প্ল্যান এই ডিএনএ প্রবাহে সংযুক্ত আছে। ডিএনএ হল পেঁচানো চক্রের মতো চারটি পৃথক মলিকিউলের ধারাবাহিক ব্যবস্থায় এর গঠন হয়েছে। এই চারটি পৃথক মলিকিউল আসলে চারটি অক্ষরের বা বর্ণের মতো। এই প্রচলিত যথেষ্ট তথ্য নিঃসন্দেহে প্রশংসনীয়। ডিএনএ মলিকিউলে তালিকাবদ্ধ বিশ্বকোষের শত শত খণ্ডে তা পূর্ণ হয়ে আছে। জীবকোষে ব্যবহৃত বিভিন্ন রকম হাজার হাজার এনজাইম ও প্রোটিনের উৎপাদন প্ল্যান্টের বিস্তারিত বিষয় অন্তর্ভুক্ত আছে এই তালিকাভুক্তি পদ্ধতিতে। জীবকোষে যেসব জৈব অণু নিশ্চিহ্ন হয়ে যাবে তা ডিএনএতে লিপিবদ্ধ আছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিস্তারিত বিবরণ সহ। প্রোটিনের মতো জৈব অণু উৎপাদন শুরু হয় জিনের পরিচিতি থেকে। ক্রোমোজোমে গঠিত ডিএনএতে যে তথ্য আছে তাতে ওই জিন থাকে। এই কাজের পুরো দায়িত্ব হল এনজাইমের, তা চেইন খোলার মতো ডিএনএকে খুলে দেয়। এরপর এনজাইমের অন্য একটা গ্রুপ এসে ডিএনএর ধারাকে দুভাগে ভাগ করে দেয়। অন্য এক এনজাইম বিভক্ত এক অংশের কাছে যায় এবং দ্রুত তা অনুধাবন করে ডাটা কোড প্রতিলিপি করে নেয়। এভাবে ডিএনএর উৎপাদন প্ল্যান্টের সুচারু পরিকল্পনা পাওয়া যায়। প্রতিলিপির কাজ সমাপ্ত হলে এনজাইম বন্ধ করে দেয় ডিএনএকে এবং তা পূর্বাবস্থায় ফিরে আসে। ডিএনএ থেকে সৃষ্ট প্রতিলিপিকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএতে জীবকোষের জন্য প্রয়োজনীয় প্রোটিন উৎপাদন বিদ্যমান থাকে। জীবকোষের অপর অংশে আপনা আপনি প্রোটিনের উৎপাদন হয়। এই গঠন কাঠামোকে আমরা জীবকোষের কারখানার রিবোসোল বলতে পারি। এটা হল রাইবোজোমের মধ্যে সুষ্ঠু উৎপাদন প্রক্রিয়া। মেসেঞ্জার আরএনএ একটা রাইবোজোমের শেষ প্রান্তে গিয়ে থামে এবং তারপর আস্তে আস্তে অগ্রসর হয়। ইত্যবসরে কনভেয়ার্স, যাকে বলা হয় ট্রান্সফার আরএনএ মলিকিউল, অ্যামিনো অ্যাসিড বহন করে। এই প্রোটিন সৃষ্টি হয় রাইবোজোমে সম্পূর্ণ মানে এবং যথার্থ ধারাবাহিকতায়। এখানে বাহিত অ্যামিনো অ্যাসিড যথার্থ অনুক্রমে গঠিত, এজন্য ধন্যবাদ দিতে হয় মেসেঞ্জার আরএনএর বিধিবদ্ধ নিয়মকে। মেসেঞ্জার আরএনএ অ্যামিনো অ্যাসিডের দিকে যাত্রা শুরু করলে ডাটা কোডের সংযোগ চেইনের সাথে যুক্ত হয়, এর ফলে সৃষ্টি হয় নতুন প্রোটিন। অ্যামিনো অ্যাসিড অনুক্রমে সামান্যতম ভুল হলে সৃষ্ট প্রোটিন হবে অকার্যকর। তবে এই ধরনের ভুল হয় না, উৎপাদন সম্পূর্ণ হলে প্রোটিন মুক্ত করে দেয় রাইবোজোমকে এবং তা তখন স্বীয় দায়িত্ব পালনে সচল হয়। এসব অস্বাভাবিক পদ্ধতিগুলো খুব দূরের কোনো বিষয় নয়, বরং তা আমাদের নিজের দেহেই ঘটছে। এখানে যেসব ঘটনা সহজীকরণ করা হয়েছে তা আরও জটিল, অব্যাহতভাবে তারা কাজ করতে থাকে একের পর এক এবং আপনার দেহের জীবকোষের 100 ট্রিলিয়ন অংশে তা কাজ করছে। যে জীবকোষকে বিবর্তনবাদের উদ্গাতারা কার্বনের সংযুক্তির তথা প্রাণীদেহের গঠন রসের ক্ষুদ্র পিণ্ডের মতো চিন্তা করে, আসলে তা অস্বাভাবিক পরিকল্পনায় গঠিত। এই মহান পদ্ধতি বিবর্তনের ধারায় নিশ্চিতভাবে পরিবর্তিত হতে পারে না। জীবকোষের বিজ্ঞানের এসব বিবরণ জানা ও উপলব্ধি করার পর বিবর্তনবাদের ধারণা ব্যাপকভাবে মূল্যহীন হয়ে পড়ে। বর্তমান বিশ্বের অনেক খ্যাতনামা বিজ্ঞানী স্বীকার করেন, জীবন্ত জীবকোষে যে প্রাণ আছে তা আকস্মিকভাবে উৎপন্ন হতে পারে না। প্রাণের প্রতিটি স্তরের পরিকল্পনা একটা অতি উচ্চ স্তরের পরিকল্পনা। এরকম একজন বিজ্ঞানীর নাম মাইকেল বেহে, তিনি ছিলেন বায়োকেমিস্ট্রির একজন খ্যাতনামা মার্কিন অধ্যাপক। আধুনিক বিজ্ঞানে জীবকোষের পরিকল্পনা সম্পর্কে যে তথ্য প্রকাশ পেয়েছে তা তিনি বর্ণনা করেন এভাবে, আমি মনে করি পরিকল্পনার সমাপ্তি বৈজ্ঞানিক এবং গবেষণা ভিত্তিক এবং তা পুরোপুরি পর্যবেক্ষণের উপর ভিত্তিশীল। বিশ্ব ব্রহ্মাণ্ড ও প্রাণ হল বুদ্ধিবৃত্তিক কাজের উপজাত ফল। আমি উল্লেখ করতে চাই যে এই ধারণা উদ্ভাসিত হয়েছে বিজ্ঞানের ক্রমাগত অগ্রগতির ফলে। এটা আমরা জানি না, বরং গত 50 বছরে আমরা এই অজ্ঞতার কথাই জানতে পেরেছি। বস্তুত বিজ্ঞান সব জীবন্ত বস্তুকে দেখিয়েছে সজ্ঞান সৃষ্টির ফল হিসেবে, ব্যাখ্যা করা যায়নি একটা একক জীবন্ত জীবকোষের জটিল প্রক্রিয়ার। জীবন্ত বস্তুর দেহের পরিকল্পনা সম্পর্কেও বিবর্তনবাদ কোনো ব্যাখ্যা দিতে পারেনি। দৃষ্টান্ত হিসেবে পাখির ডানার দিক নিয়ন্ত্রণ পদ্ধতি, মাকড়সার বিস্ময়কর শিকার পদ্ধতি এবং নিজেকে লুকিয়ে ফেলার জন্য পোকামাকড়ের পাতার রং ধারণ ইত্যাদির কথা উল্লেখ করা যায়। বিভিন্ন জন্তুর জীবন গঠনের উপলব্ধি যা সুষ্ঠুভাবে পরিকল্পিত, নিশ্চিতভাবে উচ্চতর সৃষ্টির ফল। ওই উচ্চতর স্রষ্টা হলেন সর্বশক্তিমান আল্লাহ। তিনি হলেন বেহেশত ও পৃথিবী এবং এ দুইয়ের মধ্যেকার সবকিছুর প্রভু। উন্মুক্ত বাতাস বা প্রশস্ত মাঠে দাঁড়িয়ে আপনি যদি আপনার চারপাশে তাকিয়ে দেখেন, তাহলে আপনি আপনার নিকটবর্তী ও দূরবর্তী বস্তু দেখতে পাবেন সহজে। আপনি দেখতে পাবেন ওইসব বস্তুর রং, গঠন ও আকার। কোনো প্রয়াস ছাড়াই আপনি যে দৃশ্য দেখতে পেলেন তার উৎস হল আপনার দেহের অভ্যন্তরের অসংখ্য জটিল প্রতিক্রিয়া ও আন্তঃপ্রতিক্রিয়া। এখন দেখা যাক আরও কাছে থেকে এই জটিল কার্যপ্রণালী। মানুষের চোখে আছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় কার্যপদ্ধতি যা যথার্থভাবে কার্য সম্পাদন করে। মানুষের চোখ গঠিত 40টি বিভিন্ন রকম মূল অঙ্গ দ্বারা। দেখার জন্য এই 40টি অঙ্গের ভিন্ন ভিন্ন কাজ আছে। এসব অঙ্গের যে কোনো একটিতে কোনো ত্রুটি থাকলে বা তা কার্য সম্পাদনে অসমর্থ হলে চোখ দিয়ে দেখার কাজ অসম্ভব। চোখের সম্মুখ ভাগের স্বচ্ছ আবরণ হল কর্নিয়া। এর ঠিক পেছনে আছে আইরিশ বা চোখের কনিনিকা। এ থেকেই চোখ তার রং ধারণ করে। আইরিশ তার আকারকে সমন্বয় করে চোখের তীক্ষ্ণতার সাথে, স্বাভাবিকভাবে এবং স্বয়ংক্রিয়ভাবে। এর সাথে যে মাংসপিণ্ড সংশ্লিষ্ট আছে তা প্রশংসার যোগ্য। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, আমরা যদি কোনো অন্ধকার স্থানে থাকি তখন যত বেশি সম্ভব আলো গ্রহণের জন্য আইরিশ নিজেকে প্রসারিত করে। আবার আলো বেশি পাওয়া গেলে তা সংকুচিত হয় চোখের প্রয়োজনীয় আলোর চেয়ে বাড়তি আলো রোধ করার জন্য। আইরিশে স্বয়ংক্রিয় সমন্বয় পদ্ধতি কাজ করে এভাবে, যে মুহূর্তে চোখে আলো আসে সে মুহূর্তে অনুভূতি মস্তিষ্কে সংবাদ প্রেরণ করে আলোর ঔজ্জ্বল্য ও অস্তিত্ব সম্পর্কে। অতঃপর অনতিবিলম্বে মস্তিষ্ক সংকেত দেয় এবং নির্দেশ দেয় আইরিশের চারপাশের মাংসপেশিকে কতটুকু সংকোচন করতে হবে। অন্য চোখের কার্যপদ্ধতি লেন্সের গঠন প্রকৃতিতেও সমান্তরালভাবে কাজ করে। লেন্সের কাজ হল চোখে আসা আলোকে কেন্দ্রবিন্দু করে চোখে স্থাপিত করা। লেন্সের চারপাশের মাংসপিণ্ডের চলমানতার বিষয়টি প্রশংসারযোগ্য। বিভিন্ন দিক থেকে চোখে আসা আলোর রশ্মি রেটিনাল স্তরের উপর সবসময় কেন্দ্রবিন্দু হিসেবে উচ্চারিত হয়। আমরা যেসব পদ্ধতির কথা উল্লেখ করলাম তা অতি ক্ষুদ্র হলেও কৌশলের দিক থেকে অতি উচ্চ স্তরের। চোখের মতো করে চোখ সৃষ্টির জন্য সাম্প্রতিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ওইসব কৌশল জানার জন্য। এমনকি বিশ্বের অত্যাধুনিক কৃত্রিম ইমেজিং দেখার পদ্ধতি চোখের তুলনায় অতি সাধারণ ও সেকেলে। কৃত্রিম ইমেজিং পদ্ধতি তৈরি করার প্রয়াস ও স্থান সম্পর্কে আমরা যদি চিন্তা করি, তাহলে উপলব্ধি করতে পারি কত উচ্চতর কৌশলে চোখের সৃষ্টি করা হয়েছে। আণুবীক্ষণিক পর্যায়ে আমরা চোখের একটা একক জীবকোষও যদি পরীক্ষা করি, তাহলে এর সৃষ্টির সর্বোচ্চ কৌশল আরও ব্যাপকভাবে উন্মোচিত হবে। ধরা যাক আমরা যদি ফল ভর্তি একটা স্বচ্ছ পাত্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে ওই পাত্র থেকে আমাদের চোখে যে আলো রশ্মি আসে তা কর্নিয়া ও আইরিশের মধ্য দিয়ে অতিক্রম করে এবং লেন্স দ্বারা তা রেটিনার উপর কেন্দ্রীভূত করে। এতে রেটিনার মধ্যে কি ঘটে যার ফলে রেটিনাল জীবকোষ আলো দেখতে পায়? আলোর কণাকে ফোটন বলা হয়। ফোটন যখন রেটিনার মধ্যে জীবকোষে আঘাত করে তখন সেখানে জলপ্রপাতের মতো একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ডোমিনসের মতো একের পর এক সতর্কতার সাথে বিন্যাস করা হয়। রেটিনাল সেলের মধ্যেকার প্রথম ডোমিনস হল মলিকিউল, যাকে বলা হয় ১১বার দেখা রেটিনা। আলোর ফোটন যখন এ কাজে বাধার সৃষ্টি করে তখন মলিকিউল তার আকার পরিবর্তন করে। এই শক্তি অন্য প্রোটিনের আকার পরিবর্তন করে, যার সাথে এটিও নিবিড়ভাবে সম্পৃক্ত। এখন অন্য এক প্রোটিনের সাথে লেগে থাকা রোডপসিন এমন আকার ধারণ করে যাকে বলা হয় ট্রান্সডুসিন, যা আগে থেকে জীবকোষে বর্তমান থাকে। এই ট্রান্সলুয়াট উৎপন্ন করে ১১বার দেখার রেটিনা, যা আকার ও সুসামঞ্জস্যতাকে বাধার সৃষ্টি করে না। এই সংযোগের পর জিটিপি নামে অন্য একটা মলিকিউল এই গ্রুপে মিলিত হয়। অতঃপর দুটো প্রোটিন রোডপসিন ও ট্রান্সডুসিন জিটিপি নামের কেমিক্যাল মলিকিউলের সাথে সংযুক্ত হয়। যা হোক, এর কর্মপ্রক্রিয়া তখনই শুরু হয়। এই প্রকোষ্ঠকে বলা হয় জিটিপি। অন্য প্রোটিনের জন্য এর আলাদা একটা আকার আছে যাকে বলা হয় ফসফোডিয়াস্টিরেজ, যা ওই জীবকোষে বর্তমান থাকে। এই সংযোগের ফলে সৃষ্ট মলিকিউলের আকার এমন এক কার্যপ্রক্রিয়া সৃষ্টি করে যার ফলে জীবকোষের মধ্যে একের পর এক রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়া জীবকোষের মধ্যে চোখের দৃষ্টি নিবদ্ধতাকে পরিবর্তন করে এবং বৈদ্যুতিক শক্তি সৃষ্টি করে। এই শক্তি রেটিনাল সেলের পেছনের শিরাকে উত্তেজিত করে, ফলে আলোর ফোটন হিসেবে চোখে যে ইমেজ বা দৃষ্টি আসে তা বৈদ্যুতিক সংকেত হিসেবে যাত্রা শুরু করে। এই সংকেতে থাকে বাইরের বস্তুর দৃষ্টিগোচর তথ্য। দেখার কাজ সম্পন্ন করার জন্য রেটিনাল জীবকোষে সৃষ্ট বৈদ্যুতিক সংকেত প্রবাহিত হয় মস্তিষ্কে অবস্থিত ভিশন বা দৃষ্টির মূল কেন্দ্রে। শিরার জীবকোষগুলো অবশ্য সরাসরি একে অপরের সাথে সংশ্লিষ্ট নয়, সংযোগস্থলের বিন্দুগুলোতে খুব সামান্য ফাঁক থাকে। বৈদ্যুতিক শক্তি অবশ্য তার নিজের পদ্ধতিতে উত্তেজিত করার কাজ অব্যাহত রাখে। এই সময় অন্য এক রকম জটিল প্রক্রিয়ার কাজ শুরু হয়। বৈদ্যুতিক শক্তি পরিবর্তিত হয় রাসায়নিক শক্তিতে, এজন্য বহন করা তথ্য নষ্ট হয় না এবং বাহিত এই তথ্য এক শিরা থেকে অন্যান্য শিরায় ছড়িয়ে যায়। শিরার জীবকোষের সংযোগস্থলের বিন্দুগুলোতে অবস্থিত রাসায়নিক দ্রব্য বহনকারীরা ধারণকৃত তথ্য সফলভাবে বহন করে এক চোখ থেকে অন্য চোখে ছড়িয়ে দেয়। তথ্য প্রবাহের সময় তা পুনরায় বৈদ্যুতিক সংকেতে পরিবর্তিত হয় এবং অন্য এক সংযোগস্থলের বিন্দুতে না পৌঁছা পর্যন্ত তা অব্যাহতভাবে কাজ করে। মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রে তা চলে যায় এবং এভাবে স্মৃতিশক্তির কেন্দ্রে একটা সংকেতের সাথে তার তুলনা করা হয়। এই সময় ওই দৃষ্টি বাস্তবে রূপ লাভ করে। অবশেষে আমরা পাত্রপূর্ণ ফলাদি দেখতে পাই। বিভিন্ন অঙ্গের কার্যপ্রক্রিয়ার ফলেই আমরা সবকিছু বিস্তারিতভাবে দেখতে পাই। এর সবকিছুই দৃষ্টিগোচর হয় এক সেকেন্ডের অণুপরমাণু অংশের সময়ের মধ্যে। তদুপরি দেখার কাজ যেহেতু অব্যাহতভাবে চলতে থাকে, সেহেতু ওই প্রক্রিয়া চলে একের পর এক। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, চোখে মলিকিউল যে ধারাবাহিক কাজের অংশ পালন করে তা পূর্বেই সংরক্ষিত থাকে সব সময়ের জন্য এবং নির্দিষ্ট কাজ শুরু হয় একের পর এক। অবশ্য একই সাথে দেহের অন্যান্য অংশে একই রকম জটিল কার্যব্যবস্থা ক্রিয়াশীল থাকে। যে জিনিস আমরা দেখতে পাই তার শব্দ আমরা একই সাথে শুনতে পাই। ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তার ঘ্রাণ পেতে পারি, স্বাদ গ্রহণ করতে পারি এবং স্পর্শ অনুভব করতে পারি। ইত্যবসরে অন্যান্য লক্ষ লক্ষ কাজ ও তার প্রতিক্রিয়া আমাদের দেহের মধ্যে অব্যাহতভাবে চলে। আমাদের জীবিত থাকার জন্য এই ধরনের কাজ ও তার প্রতিক্রিয়া প্রয়োজন। ডারউইনের সময়কার সেকালে বিজ্ঞানে এসব বিষয়ের কোনো কিছুর উল্লেখ নেই, তবু ডারউইন চোখের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ পরিকল্পনা সম্পর্কে উপলব্ধি করেন। তিনি তার হতাশার কথা ব্যক্ত করেন এক পত্রে। ওই পত্র তিনি লেখেন এসি গ্রের কাছে 1860 খ্রিস্টাব্দের 3 এপ্রিল তারিখে। ওই পত্রে তিনি লেখেন, চোখের সামগ্রিক চিন্তা আমাকে বিস্ময়ে অভিভূত করে দেয়। চোখের কার্য প্রক্রিয়া সম্পর্কে জৈব রাসায়নিক পদ্ধতির মাধ্যমে আধুনিক বিজ্ঞান যা আবিষ্কার করেছে তা ডারউইন মতবাদের বিরুদ্ধে একটা বিরাট আঘাত স্বরূপ। ওই আঘাতের কথা ডারউইনের কল্পনায়ও আসেনি। চোখে দেখা সামগ্রিক কার্য পদ্ধতি যা এখানে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে তা বিস্তারিত বিবরণের চেয়ে আরও অনেক জটিল। যাই হোক, এই সংক্ষিপ্ত বিবরণে একথা উপলব্ধি করার জন্য যথেষ্ট যে আমাদের দেহে একটা মহান পদ্ধতি সৃষ্টি করা হয়েছে। চোখে যেসব ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিনিয়ত কার্যকর থাকে তা এমন জটিল ও সুন্দরভাবে সমন্বিত যে তা বিবর্তনবাদের ঘটনাক্রমে সৃষ্টির দাবি একেবারেই অমূলক। বায়োকেমিস্ট্রির একজন খ্যাতনামা প্রফেসর মাইকেল বেহে তাঁর ডারউইনের ব্ল্যাক বক্স নামক গ্রন্থে চোখের রাসায়নিক দিক ও বিবর্তনবাদ সম্পর্কে মন্তব্য করেন। 19 শতকে চোখের সামগ্রিক অঙ্গের কাঠামো সম্পর্কে ডারউইন যে ব্যাখ্যা দেন তা বিবর্তনবাদীদের পক্ষে এখন একমাত্র ব্যাখ্যা বলে গ্রহণ করা কোনো মতেই সম্ভব নয়। প্রতিটি বিভাজিত অংশের কাজ ও গঠন কাঠামো সম্পর্কে ডারউইনের চিন্তা ছিল অতি সাধারণ, অথচ তার সাথে জৈব রাসায়নিক প্রক্রিয়া জড়িত অত্যন্ত ব্যাপক ও জটিলভাবে। ওই বিষয়টি অতি বাগাড়ম্বরপূর্ণ কথা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। অনেকে লক্ষ্য করেছেন যে কোন জীবকোষের একক কার্যপদ্ধতি সম্পর্কে বিবর্তন মতবাদে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা সম্ভব নয়। জীবনকে সামগ্রিকভাবে বর্ণনা করা সেখানে একেবারেই অসম্ভব। জীবন একেবারে সাধারণ বিষয়, এই ধারণা পুরোপুরি বাতিল করে দিয়ে বিজ্ঞান মানুষকে প্রমাণ করে দেখিয়েছে যে জীবন একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। জীবন কোনো অপরিকল্পিত বিষয় নয়, একটা যথার্থ ও পরিপূর্ণ সৃষ্টির ফল হল এই জীবন। ওই পরিপূর্ণ সৃষ্টি হল মহান স্রষ্টার এবং তিনিই জীবনকে বাস্তবে রূপায়িত করেন। তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, তিনি হলেন আল্লাহ। তিনি সৃষ্টি করেছেন মানুষকে এবং অন্যান্য জীবন্ত প্রাণীকে। সবাই তাঁর প্রতি দায়বদ্ধ যিনি তাদের সৃষ্টি করেছেন। এই সত্যকে কোরআনের মাধ্যমে মানুষকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে। তিনি সৃষ্টি করেছেন মানুষের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও হৃৎপিণ্ড। এজন্য তোমরা তাঁর কাছে কতটা কৃতজ্ঞ। সমস্ত প্রশংসা তোমারই জন্যে, তিনি তোমাদের যা শিখিয়েছেন তাছাড়া তোমাদের আর কোনো জ্ঞান নেই। তিনি সবকিছু জানেন। তিনিই সর্বজ্ঞ।